الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বিন্দু দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি, আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব, আর সেটা হলো তামা। এটা আরবি শব্দ, আর বাংলায় এটাকে বলা হয় লালসা। আমরা পর্যায়ক্রমে এই লালসা এর সংজ্ঞা, কোরআনে করিমের মধ্যে এ ব্যাপারে কী দিক নির্দেশনা রয়েছে, হাদিসে করিমার মধ্যে কী দিক নির্দেশনা রয়েছে, এবং বুজুর্গানে দিন রাহেমুল্লাহুল মুবিন এর উক্তির মাধ্যমে কী দিক নির্দেশনা রয়েছে এবং এ থেকে বাঁচার উপায় কী, এ সম্পর্কে আমরা আলোচনা করব। মানে চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথমে আমরা শুনব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে করিমের মধ্যে কী ইরশাদ করেছেন। ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যে ব্যক্তিকে তার নফসের লালসা থেকে রক্ষা করা হয়েছে সে মূলত সফলকাম। এই আয়াতে করিমা পারা 28 এর মধ্যে যে সূরা হাশর রয়েছে এর 9 নং আয়াত, এই আয়াতের শানে নুজুল কিছুটা এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামের মধ্যে দু ধরনের সাহাবা কেরাম, একটা হচ্ছে আনসার আর একটা হচ্ছে মুহাজির। মক্কাতুল মুকাররমার মধ্যে কুরাইশের কাফেররা যখন সাহাবা কেরামের উপর অত্যাচার শুরু করলো, নিপীড়ন করা শুরু করলো, তখন মক্কাতুল মুকাররমা থেকে অনেক সাহাবা কেরাম হিজরত করে মদিনায় তারা আসেন। তারা নিজেদের ঘর বাড়ি সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ছিলেন, তাদেরকে বলা হয় আনসার। এটা হচ্ছে নাসির শব্দের বহুবচন আনসার, অর্থাৎ সাহায্যকারী। ইনারা কী করলেন, ওই মক্কাতুল মুকাররমা থেকে যে সমস্ত সাহাবা কেরাম এসেছিলেন তাদেরকে সহযোগিতা করলেন। যাদের কাছে দুইটা ঘর ছিল তারা একটা ঘর তাদের মুহাজির সাহাবিকে দিয়ে দিলেন। যাদের কাছে দুইটা স্ত্রী ছিল একজন স্ত্রীকে তালাক দিয়ে স্ত্রীকে তারা দিয়ে দিলেন। যাদের কাছে দুইটা বাগান ছিল একটা বাগান আর এক সাহাবিকে দিয়ে দিলেন। তো তাদের অন্তরে আনসারি সাহাবি এদের অন্তরে লালসা ছিল না, তাদের অন্তরকে আল্লাহ তাআলা লালসা থেকে মুক্ত রেখেছেন। এটা এত সহজ ব্যাপার না, নিজের সম্পত্তি অর্ধেক দিয়ে দেওয়া, নিজের বাগান অর্ধেক দিয়ে দেওয়া। তাদেরকে খুব হেল্প করেছেন, তারা সাহায্য সহযোগিতা করেছেন। তো তাদের কথাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরকারে মদিনা রাহাতে কলব সিনা ফয়জে গঞ্জিনা সাহেবে মুআত্তার পাসিনা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লালসা থেকে বাঁচতে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় লালসার কারণেই ধ্বংস হয়েছে। লালসা কী করেছে, তাদেরকে কৃপণতার জন্য উদ্বুদ্ধ করেছে, তখন তারা কৃপণতা করতে লাগলো। আর যখন লালসা তাদেরকে মানে আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করতে বলেছে, তারা আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করেছে। আর যখন তাদেরকে গুনাহের হুকুম দিয়েছে তখন তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো বোঝা গেল এই লালসা এমন একটা জিনিস, এমন একটা গুনাহ যা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দেয়। সেই জন্য ছিন্ন করে, কারণ আত্মীয়তা সম্পর্ক থাকলে খরচ করতে হবে, মেহমানদারি করতে হবে, আত্মীয়রা কোনো কিছু চাইলে তাকে টাকা দিতে হবে, হেল্প করতে হবে। তো এই জন্য কী করে, সম্পর্ক ছিন্ন করে রাখে, যেন তার কাছে যেন কেউ কিছু না চায়। আরে দিলে কমে না বাড়ে, আল্লাহ তাআলার পথে দিলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেয়। তো লোভী ব্যক্তি, লালসা যার কাছে অন্তরে লালসা থাকে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে। সম্পদ, ধন এবং সম্পদের এমন লালসা যার কোনো দুনিয়াবি ফায়দা যদি না হয় অথবা এমন ভালো নিয়ত না হয় যা লালসাকে শেষ করে দেয়, এই ধরনের ধন দৌলতের লালসা করা একেবারে নিন্দনীয়। আর এই ধরনের লালসা গুনাহের দিকে মানুষকে ধাবিত করে এবং ধ্বংসের মধ্যে নিপতিত করে। ধন সম্পদের মধ্যে, ধন সম্পদের লালসায় ফেঁসে যাওয়া ব্যক্তি বিফল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। যারা তাদের কুচক্র এবং ষড়যন্ত্র থেকে বেঁচে যায় তারা বড়ই সফলকাম হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, পূর্ববর্তী অনেক সম্প্রদায় ছিল বা এমন লোক ছিল যারা লালসার কারণে ধ্বংস হয়ে গেছে, লালসার কারণে দুনিয়ার কাছে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। বালআম বিন বাউরা, মুসা আলাইহিসসালামের যুগের সে অনেক বড় আল্লাহর বলি ছিল, কিন্তু পরবর্তীতে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, সে লালসার কারণে ধ্বংস হয়েছে। তার ঘটনা আমরা শুনি যে বালআম বিন বাউরা নিজের যুগের অনেক বড় আলেম, আবেদ এবং জাহেদ ছিল, এমনকি সে ইসমে আজমের এলেম রাখত, যেমন ফেরেশতারা ইসমে আজমের এলেম রাখে, এর কারণে ইসমে আজম পড়ে তারা আকাশ থেকে নিচে নেমে চলে আসে, আবার ইসমে আজম পড়ে তারা আকাশে চলে যায়। বালআম বিন বাউরার ইসমে আজমের এলেম ছিল, সে নিজের জায়গায় বসে নিজের রুহানিয়াতের মাধ্যমে আর সে আজমকে দেখে নিত, আর অনেক মুস্তাজাবুদ দাওয়াত ছিল, তার দোয়া অনেক বেশি কবুল হতো, আর তার সাগরেদের সংখ্যা প্রায় 1000-এর মতো ছিল। যখন হযরত সাইয়েদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম জালেম সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলের বাহিনীদেরকে নিয়ে রওনা হলেন, তখন বালআম বিন বাউরার সম্প্রদায় তার কাছে ঘাবড়িয়ে আসলো আর বলল যে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম অনেক বড় আর অনেক শক্তিশালী বাহিনী নিয়ে আক্রমণ করবেন, আর তিনি এটা চান যে আমাদেরকে আমাদের ভূপৃষ্ঠ থেকে, আমাদের মাতৃভূমি থেকে বের করে দিবেন, আর এই জমি কী করবেন, তিনি এই জায়গাটা তার সম্প্রদায়কে তিনি দিয়ে দিবেন। এজন্য আপনি হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জন্য এমন বদদোয়া করুন যে তিনি পরাজিত হয়ে সেখান থেকে ফিরে চলে যান। নাউযু বিল্লাহ মিন জালিক। বালআম বিন বাউরার কাছে এক সম্প্রদায় এসেছে কী জন্য, মূসা আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। বালআম বিন বাউরা যেহেতু মুস্তাজাবুদ দাওয়াত ছিল, এই জন্য সম্প্রদায় তাকে কী বলল যে মূসা আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য, যাতে তার বদদোয়া কবুল হয়ে যায়। এটা শুনে বালআম বিন বাউরা কাঁপতে লাগলো আর বলতে লাগলো, আর তোমরা ধ্বংস হও, খোদার পানা, হযরত সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূল আর তার বাহিনীর মধ্যে মুমিনরা রয়েছে এবং ফেরেশতাদের দল রয়েছে, তার বিরুদ্ধে কিভাবে আমি বদদোয়া করতে পারি? কিন্তু তার সম্প্রদায় কান্না করে করে এভাবে জোর দিতে লাগলো যে আপনি তার বিরুদ্ধে বদদোয়া করুন, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। তখন বালআম বিন বাউরা বলল যে আমি প্রথমে ইস্তেকারা করব, ইস্তেকারা করার পরে যেটা ইস্তেকারার মধ্যে আসবে আমরা তদ অনুযায়ী কাজ করব। বালআম বিন বাউরা ইস্তেকারা করলো, ইস্তেকারার মধ্যে এটা আসলো যে সে বলল আমি যদি মূসা আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে যদি বদদোয়া করি তাহলে আমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে, আমি কখনো এই কাজ করতে পারবো না। এবার তার সম্প্রদায় কী করলো, যখন দেখলো যে বালআম বিন বাউরা রাজি হচ্ছে না, তখন তারা সম্পদ, ধন দৌলতের লালসা দেখালো, তাকে মূল্যবান তোহফা, উপঢৌকনের লোভ দেখালো, অনেক ধন সম্পদ তার খিদমতে পেশ করলো, যাতে সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য সে উদ্যত হয়। যাক, এত সম্পদ দেখে বাল আমিন বাউরা এর লোভ এবং লালসা বেড়ে গেল। সে কি করলো? আর সে সম্পদের মোহে ফেসে গেল। সে নিজের যেটা বাহন ছিল সেটা বাহনের উপরে সে আরোহণ করে বধ দেওয়ার জন্য সে চলতে শুরু করলো। রাস্তার মধ্যে যে বাহন ছিল, গাধা ছিল বা গাধি ছিল, বারবার সে থেমে যেত এবং মুখ ফিরিয়ে উল্টো দিকে আসার চেষ্টা করত। কিন্তু বালামিন বাউরা কী করতো? তাকে মেরে মেরে বারবার সামনে যাওয়ার জন্য বলতো। অবশেষে আল্লাহ তালা ওই গাধিকে আল্লাহ তালা কথা বলার শক্তি দান করলেন। আর সে বলতে লাগলো, আফসোস হে বালামিন বাউরা, তুমি কোথায় আর কোন দিকে যাচ্ছ? দেখো আমার সামনে ফেরেশতা আছে, তারা আমার রাস্তাকে বন্ধ করছে, তারা আমার মুখকে ঘুরিয়ে দিচ্ছে, তারা আমাকে ধাক্কা দিচ্ছে, আর তুমি জোরপূর্বকভাবে আমাকে নিয়ে যাচ্ছ। হে বালামিন বাউরা, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আল্লাহর নবী এবং মুমিনদের জামাতের জন্য, মুমিনদের দলের জন্য তুমি বদদোয়া করছো। গাধির কথা শুনেও বালামিন বাউরা সে ফিরে আসেনি, এমনকি হিসবান নামক পাহাড়ের উপর উঠে গেল। আর উচ্চতায় গিয়ে হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের বাহিনীর কে গভীরভাবে দেখল। আর ধন সম্পদের লালসায় সে কী করল? বদদোয়া শুরু করে দিল। কিন্তু খোদার শান দেখুন, যে হযরত মুসা আলাইহিস সালামের জন্য সে বদদোয়া করছিল, কিন্তু তার মুখ থেকে তার সম্প্রদায়ের জন্য বদদোয়া বেরোছিল। এটা দেখে কয়েকবার তার সম্প্রদায়ের লোকেরা বলল, আরে বাবা কী করছো? আমরা বলেছি মুসা আলাইহিস সালামের ব্যাপারে উনার বিরুদ্ধে বদদোয়া করতে, তুমি উল্টো আমাদের বিরুদ্ধে বদদোয়া করছো। তখন সে নিজের সম্প্রদায়কে বলল, আমি কী করব, আমি বলছি একটা আর বেরোচ্ছে আর একটা। এরপর হঠাৎ তার উপর আল্লাহ তালার গজব নাজিল হলো এবং তার জিহ্বা লটকে গেল। জিহ্বা লটকে গিয়ে তার বুকের উপর চলে আসলো। তখন বালামিন বাউরা নিজের সম্প্রদায়কে কেঁদে কেঁদে আফসোস করে বলতে লাগলো, হায় আমার দুনিয়া এবং আখিরাত দুটাই বরবাদ হয়ে গেছে, আমার ঈমান বিনষ্ট হয়ে গেছে আর আমার উপর আল্লাহ তালার গজব নিপতিত হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহু আকবার। মাদ্রাসার দর্শকবৃন্দ দেখুন, এই সেই আল্লাহর বলি ছিল তৎকালীন যুগে, আর মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যা দোয়া করতো তাই কবুল হতো। কিন্তু এই লোভ লালসা তাকে ধ্বংস করে দিয়েছে, তাকে বিনষ্ট করে দিয়েছে, তাকে নিঃশেষ করে দিয়েছে। কেন? লোভের মধ্যে। একটা কথা মনে রাখবেন মাদ্রাসার দর্শকবৃন্দ, আল্লাহর ওলির থেকে ভেলায়াত আল্লাহ তালা চাইলে ছিনিয়ে নিতে পারেন, কিন্তু নবীদের কাছে নবুয়ত কখনও ছিনিয়ে নেওয়া হয় না। এই বালামিন বাউরা কুকুরের আকৃতিতে জাহান্নামে যাবে, কুকুরের আকৃতিতে জাহান্নামে চলে যাবে। আর ওই আসহাবে কাহাফের যে সাতজন ওলি ছিল, আর একটা কুকুর তাদের পিছু নিয়েছিল, আর আসহাবে কাহাফ যখন গর্তের মধ্যে তারা আশ্রয় নিল, তো কুকুর দরজার উপরে ছিল, পাহারা দিচ্ছিল। এই কুকুর ওই বালামিন বাউরা এর আকৃতিতে জান্নাতে যাবে, আর এই কুকুরের আকৃতিতে বালামিন বাউরা জাহান্নামে যাবে। দেখুন, কুকুর যখন আল্লাহর ওলিদের সাহচর্য নিল, আল্লাহর ওলিদের খেদমত করল, তখন ওই কুকুরকে আল্লাহ তাআলা কী সম্মান দিলেন? যে কুকুর বালামিন বাউরার আকৃতিতে জান্নাতে যাবে। আর এ নবীর সাথে দুশ্মনী করল, বালামিন বাউরা নবীর সাথে শত্রুতা করার কারণে সে জাহান্নামে যাবে, তার ঈমান বিনষ্ট হয়েছে। এবং সে কী করবে? সে ওই আসহাবে কাবের যে কুকুর ছিল, ওই কুকুরের আকৃতিতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতিচারের দর্শকবৃন্দ দেখুন যে এই লালসা কেমন একটা আপদ, কেমন একটা বিপদ। এই লালসার কারণে অলির বেলায়াত চলে গেছে, অনেক লোক পৃথিবীর মধ্যে লোভের শিকার। তারা মনে করছে যে বাস আমরা যে দুনিয়াতে আসছি, বাস আর আমাদের ইয়া করতে হবে না, দুনিয়ার সব কিছু, দুনিয়ার টাকা অর্থ পয়সা সব কিছু বাস দুনিয়ার জন্যই, আল্লাহ তালার জন্য আমরা কি করছি? পাঁচ ভক্ত নামাজ পড়ছি, রমজানের রোজা রাখছি, জাকাত আদায় করছি, জিকির আজকার করছি, মোবাইল শেখার জন্য আমাদের কাছে সময় আছে, ল্যাপটপ চালানোর জন্য শেখার জন্য সময় আছে, হুন্ডা শেখার জন্য সময় আছে, গাড়ি চালানোর সময় আছে, নতুন নতুন মোবাইল আসছে আমরা চেঞ্জ করছি আর শিখছি। যখনই বলা হয় কোরআন একটু শিখুন, ফ্রি অফ কস্ট, কিন্তু কোরআন শিখতে চায় না মানুষ। ফ্রিতে শেখানোর জন্য মানুষ ডাকছে, তাও কোরআন শেখার জন্য আসে না। কিন্তু যদি কোনো কিছু শিখতে হয় ইংরেজি শেখার জন্য বা অন্য কোনো ভাষা শেখার জন্য, বিদেশ যেতে হবে, অমুক ভাষা শিখতে হবে, সেটার জন্য টাকা পয়সা খরচ করে শিখে, কিন্তু আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন যদি শুদ্ধভাবে পড়া না হয় নামাজ শুদ্ধ হয় না। অনেক লোক আছে সুরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ নেই, সুরা ফাতিহার সাথে আরও কয়েকটা সুরা মিলিয়ে নামাজ আদায় করতে হয়, শুদ্ধ নেই, শিখতে চায় না। আমরা আমাদের চেনা দর্শকবৃন্দ, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে কার কিনেছেন, ড্রাইভিং লাইসেন্সের দরকার, সেটার জন্য পরীক্ষা মানুষ দেবে, কার শিখবে, কিন্তু কোরআনের জন্য যখনই বলা হয় যে শিখুন, কোরআন শেখার জন্য টাইম নেই। দেখে দেখে যেটা পড়তে হয়, বুঝে পড়ার তো দূরের কথা, দেখে দেখে যেটা পড়তে হবে, যে দেখে দেখে কোরআন নামাজের মধ্যে পড়াটা, দেখে দেখে মানে শুদ্ধভাবে কোরআন পড়াটা আমাদের জন্য জরুরি, আবশ্যক, সেটা আমরা পড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুক। নামাজের মধ্যে সুরা ফাতিহা, তারপর চারটা সুরা, এটা প্রয়োজন। অন্তত পাঁচটা সুরা ভালো করে মুখস্থ করে ফেলুন। নামাজের মধ্যে আত্তাহিয়াতের প্রয়োজন পড়ে, আত্তাহিয়াত শিখে ফেলুন নামাজের মধ্যে। তারপর দোয়া কুনুত পড়তে হয়, দোয়া কুনুত শিখে ফেলুন, দুরুদ ইব্রাহিম পড়ে ফেলুন, দোয়া মাসুরা মুখস্থ করে ফেলুন, নামাজের তসবিহাত, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, এইগুলো উচ্চারণ, হা উচ্চারণ আমরা করতে পারি না, আমরা কখন শিখব? জীবন তো শেষ হয়ে যাচ্ছে, সময় তো শেষ হয়ে যাচ্ছে। শয়তান তো সবসময় বলে, নফস সময় আজ কালকে শিখব, পরশু শিখব, করতে 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 আপনার জীবনের 20 বছর, 25 বছর, 30 বছর চলে গেছে। আবার অনেক সময় শয়তান বলে যে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন নামাজ পড়িও না, উজবিল্লাহ মিন জালিক। কারো জীবনের কি গ্যারান্টি আছে কে যে বৃদ্ধ অবস্থায় পৌঁছাতে পারবে? অনেক লোক আছে যৌবন অবস্থায় মারা যায়, অনেক বাচ্চা আছে বাচ্চা অবস্থায় মারা যায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই এর শাহজাদা হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি তাআলাই বলেন যে রিয়াজত কে ইহি দিন হ্যায় বুঢ়াপে মে কাহাঁ হিম্মত, জো কুছ করনা হ্যায় অভি কর লো, অভি নূরি জমা তুম হো, যা করার আছে আজকে করে নি। সম্পদ অনেক উপার্জন করেছে, এই সব সম্পদ যখন মারা যাবেন আরও টেনশন যে সম্পদগুলো আপনার সন্তান কীভাবে ইউজ করবে। আপনি উপার্জন করেছেন, জানি না আপনি তাদেরকে শিক্ষা দিয়েছেন কি না, এই সম্পদগুলোকে ভালো জায়গায় ইউটিলাইজ করতে হবে। আর যদি এই সম্পদ দিয়ে গুনাহের কাজ যদি করতে থাকে, গুনাহের ভাগিদার আপনিও হবেন। সন্তানকে শিখিয়ে যান নাই কীভাবে সম্পদ ইউটিলাইজ করতে হবে। মসজিদ নির্মাণ করুন টাকা দিয়ে, সৎকায় জারিয়া, মাদ্রাসা নির্মাণ করে যান আপনার জন্য সৎকায় জারিয়া। কোনো হাফিজের জন্য টাকা পয়সা খরচ করেন, যদি আপনার টাকা দিয়ে কোনো হাফিজ হয়ে যায়, আপনার টাকা দিয়ে কোনো বাচ্চা যদি আলিম এদিন হয়ে যায়, আপনি মারা যাবেন, সৎকায় জারিয়া পাবেন। মানে চ্যানেলের দর্শকবৃন্দ, অন্তর থেকে লালসাকে বের করি। অনেক লোক আছে জাকাত বের করতে চায় না, নিজের সম্পদে দূরের কথা, যেটা আপনার 2.5% বের করতে চায় না। যদি আমাদের সমাজে সবাই যদি তাদের হিসাব মতো যদি জাকাত বের করে, সমাজ থেকে দারিদ্রতা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই ইসলাম এমন সিস্টেম দিয়েছে, এমন সিস্টেম দিয়েছে যে দারিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু আফসোস যে আমরা ইসলামের যেটা নিয়ম নীতি সে মোতাবিক আমরা চলি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক আমরা চলাচল করি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।